এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাংলাদেশের বর্তমান রাজনীতি, আর সঞ্চালন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হ্যালো ওয়াশিংটনের বিষয় বাংলাদেশের বর্তমান রাজনীতি, যেমনটি শুনলেন এই মাত্র। এবং আমাদের অনুষ্ঠানে এখন টেলিফোনে তিনজন অতিথি রয়েছেন। প্রথমেই স্বাগত জানাচ্ছি বর্তমান সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এবং আরও রয়েছেন বিএনপি প্রধান বিরোধী দল বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং সাবেক পরিকল্পনা তথ্য এবং প্রযুক্তি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং আরও রয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের শিক্ষক এবং গত চার দশক ধরে সাংবাদিকতার সাথে যুক্ত আফসান চৌধুরী, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা আমাদের শ্রোতাদের কাছ থেকে প্রথমেই তাদের প্রশ্ন নিতে চাই।
ধন্যবাদ আহসানুল হক। আমার প্রশ্ন মঈন খান সাহেবের কাছে, সেটা হচ্ছে যে বর্তমানে এই আওয়ামী লীগ সরকারের আমলে যুদ্ধাপরাধীদের বিচার চলছে এবং অনেকের বিচার হয়ে গেছে, তো এই ব্যাপারটা মানে অনেক মানুষের মানে বিবেকের সাথে ইমোশনের সাথে জড়িত যুদ্ধাপরাধীদের বিচারটা। তার প্রত্যেকটা পরিবারই কোনো না কোনো ব্যাপারে মানে কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ মারা গেছে, কেউ শহীদ হয়েছেন, নিখোঁজ হয়েছেন। তো সরকার যদি বিএনপি এরপর ক্ষমতা যায়, তাহলে আমার মানে জিজ্ঞাসা মঈন খানের কাছে যে আপনারা কিভাবে ব্যাপারটাকে, এখন যে বিচারগুলো হয়ে গেছে যেগুলো মানে অলরেডি ফলাফল প্রকাশিত হয়েছে এবং তারা মানে রায়ের অপেক্ষায় আছে, আর কি সাক্ষীর অপেক্ষায় আছে, কেউ জেলে আছে, কেউ ফাঁসির আদেশের জন্য আছে, তো আপনারা কিভাবে এই ব্যাপারগুলোকে ট্যাকল করবেন আমি জানতে চাই আপনার কাছে মঈন খান, যে স্পষ্টভাবে আপনি কি বলবেন যে আপনাদের অবস্থান কি হবে। সেই সাথে আরেকটি প্রশ্ন আমার, সেটা হচ্ছে বর্তমানে যে এই মুহূর্তেও হরতাল চলছে বাংলাদেশে, এই যে হরতালের ব্যাপারটা, হরতালের নামে মানুষকে যেভাবে যে মানে বিভিন্ন পন্থায় মানুষকে মানে খুন করা হচ্ছে, মানুষের মানে যান মালে ক্ষতি করা হচ্ছে, তারপরে জ্বলন্ত বাসের মধ্যে আপনার পাউডার ছিটিয়ে দিয়ে আগুন লাগিয়ে, তারপরে গাড়ি মানে বিভিন্ন ভাবে মানে মানুষকে যেভাবে আমরা চোখে দেখতে পাচ্ছি সব টেলিভিশনের মাধ্যমে সরাসরি বিভিন্ন ভাবে, এই যে ভয়ানক একটা ব্যাপার, এটা অনেক আগে যখন বিএনপি ক্ষমতা ছিল আওয়ামী লীগে করেছে, এখন আপনারা করছেন বিএনপি, কিন্তু এটা কি কোনো মানে এটা বেগম জিয়া বা আপনারা আপনারা কি মানুষের কথা ভেবে দেখেন যারা সাধারণ মানুষ তাদের কি অবস্থা হয়?
এই প্রশ্নটি করেছেন আকবর হায়দার কিরণ নিউ ইয়র্ক থেকে। প্রথমেই ডক্টর আব্দুল মঈন খান, তিনি আপনার কাছেই প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটি নিয়ে আমি আফসান চৌধুরী এবং হাসানুল হক ইনু তাদের কাছেও যাব। আব্দুল মঈন খান,
আমি দুটি প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম যুদ্ধাপরাধীদের বিষয়টি এবং পরে হরতালের বিষয়টি। যুদ্ধাপরাধীদের বিচার বলে যে বিচারটি বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার করেছে, এই বিষয়টি সম্বন্ধে যিনি প্রশ্নকর্তা তিনি স্পষ্টভাবে উত্তর চেয়েছেন, আমি স্পষ্টভাবে উত্তর দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমরা সরকারের কাছ থেকে শুনেছিলাম আওয়ামী লীগ বলেছিল তারা যুদ্ধ অপরাধীদের বিচার করবে প্রথমে যখন বিচার কাজটি শুরু করে। তারপরে এক পর্যায়ে আমরা হঠাৎ করে আবার শুনি যে মানবাধিকার যারা লঙ্ঘন করেছে তাদের বিচার করবে তারা। তো আমার প্রশ্ন এখানে যে তাহলে কি সরকার তাদের সেই সৎসাহস নেই যে তারা যুদ্ধ অপরাধীদের বিচার করবে সে কথা বলার? তারা সেই অবস্থান থেকে সরে গিয়ে কেন তারা পাশ কাটিয়ে গিয়ে বলতে গেল যে তারা মানবাধিকার যারা লঙ্ঘন করেছে তাদের বিচার করবে? এটা একটা বড় প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরও কিন্তু বাংলাদেশের মানুষ জানতে চায়। তারপরে আপনার সরাসরি প্রশ্নে আসি, এ বিষয়ে কিন্তু বিএনপি তাদের অবস্থান আজকে নয়, যখন থেকে বিচার শুরু হয়েছে তখন থেকে অত্যন্ত স্পষ্ট ভাষায় পরিষ্কার করে বলে দিয়েছে, বিএনপি যিনি প্রতিষ্ঠাতা সভাপতি তিনি নিজে ছিলেন মুক্তিযোদ্ধা, তিনি ছিলেন সেক্টর কমান্ডার, তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক এবং তিনি যুদ্ধে বিজয়ী হয়ে দেশে ফিরেছেন এবং তিনি ছিলেন বীরোত্তম। কাজেই এদেশে আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা অপরাধ করেছে তাদের বিচার বিএনপি করবে, এতে আপনাদের সন্দেহের কি আছে? আপনারা যে কথা বলছেন সেটা যুক্তি দিয়ে বলছেন না আবেগে বলছেন অথবা রাজনৈতিক ভাবাবেগ তাড়িত হয়ে বলছেন, বিএনপি স্পষ্টভাবে বলে দিয়েছে যে বিএনপি যুদ্ধ অপরাধীদের বিচার করবে আন্তর্জাতিক মানদণ্ডে, এবং সেখানে কোনো দলীয় রাজনীতি সেখানে থাকতে পারবে না, কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য যুদ্ধ অপরাধীদের বিচার হতে পারে না। যুদ্ধ অপরাধীদের বিচার যুদ্ধের অপরাধের জন্যই হতে হবে। এখানে আরো একটি কথা প্রাসঙ্গিক সেটা বলা প্রয়োজন, আজকে আওয়ামী লীগ যুদ্ধ অপরাধীদের বিচার করছে, তাদের নিজেদের দলের ভেতরে যে যুদ্ধ অপরাধীরা রয়ে গেছে তাদের বিচার করতে আওয়ামী লীগ কেন পেশপা হলো, কেন তাদের সেই সৎসাহস নেই? আমি মনে করিয়ে দিতে চাই, 1996 সালে এই আওয়ামী লীগ সরকার যুদ্ধ অপরাধীকে তাদের মন্ত্রিসভায় সর্বপ্রথম ঠাঁই দিয়েছিল, এবং তারা একজন যুদ্ধ অপরাধীর গাড়িতে তারা বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়েছিল। আজকে তারা প্রশ্ন করে বিএনপি কেন করেছে, তারা সেই প্রশ্ন করার আগে তাদের আত্মজিজ্ঞাসা করা উচিত যে কেন তারা নিজেরা সেদিন সেই যুদ্ধ অপরাধীকে তাদের মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছিল। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসছি, হরতালের কথা আপনি বলেছেন, হরতালে মানুষ মারা যাচ্ছে, হরতালে নৈরাজ্য হচ্ছে, অথবা আরো নানান কিছু আপনি বলেছেন। আপনি কি চোখে ছুলি দিয়ে রেখেছেন? আপনি কি টেলিভিশনের পর্দায় দেখেননি? আপনি কি পত্রিকার প্রথম পৃষ্ঠায় দেখেননি পুলিশের ছত্রছায়া আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের ক্যাডাররা কিভাবে পুলিশের ছত্রছায়া হাতে অস্ত্র নিয়ে কিভাবে তারা সন্ত্রাস করে যাচ্ছে এবং কিভাবে সাধারণ মানুষকে হত্যা করছে? আজকে আপনি যে কথা বলছেন যে এই হরতালের কারণে মানুষ মারা যাচ্ছে, বাসে আগুন লাগছে, এটা কে করছে? এই প্রশ্নের উত্তর আজকে সবাইকে দিতে হবে। এবং আজকে সরকার যে নৈরাজ্য সৃষ্টি করছে, তারা হরতালকে ভয় পেয়েছে, তারা আগামীতে একটা নির্বাচন হবে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে, সেখানে ভয় পাচ্ছে কারণ তারা নির্বাচনে হেরে যাবে। কাজেই আজকে আপনি যখন প্রশ্ন করবেন আপনি সৎভাবে প্রশ্ন করবেন, তাহলে সৎ উত্তরগুলো পাবেন।
ডক্টর আব্দুল মঈন খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক শ্রোতা আমাদেরকে প্রশ্ন করার জন্য লাইনে অপেক্ষা করছেন, কিন্তু আমি এখন হাসানুল হক ইনু আপনার কাছে আসছি। আব্দুল মঈন খানের এই প্রশ্নগুলোর জবাবে আপনি কি বলবেন?
অনেক ধন্যবাদ। ডক্টর মঈন খান আমার খুব পরিচিত আর কি। বাংলাদেশে যাদের বিচার করা হচ্ছে তারা আত্মস্বীকৃত এবং স্বঘোষিত পাকিস্তানের দালাল, এবং যুদ্ধকালীন সময়ে তারা আলবদর রাজাকারের হয় জন্মদাতা না হলে জন্মদাতার দোসর। আমি বিস্তারিত যেতে চাচ্ছি না। প্রশ্ন হচ্ছে, উনি প্রশ্নটা এড়িয়ে গেলেন, আওয়ামী লীগের ভিতরে বা দাসদের ভিতরে বা জাতীয় পার্টির ভিতরে বা অন্য জায়গায় যুদ্ধ অপরাধী আছে লুকিয়ে, তার বিচার করতে হবে। আমি একমত ওনার সঙ্গে, কিন্তু যুদ্ধ অপরাধের বিচারটা তো মাথা দিয়ে শুরু হবে। দেশের বিচার হচ্ছে গোলাম আজম, সালাউদ্দিন কাদের চৌধুরী, নিজামী, এরা হচ্ছে জামাত ইসলামী এবং মুসলিম লীগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, এবং তারা প্রকাশ্যেই সারা পৃথিবীর চোখের সামনে, দেশবাসীর চোখের সামনে নারী নির্যাতনকে সমর্থন করেছে এবং যুদ্ধ অপরাধকে সমর্থন করেছে। তাদের বিচার হচ্ছে, এবং বিচার হচ্ছে উন্মুক্ত আদালতে, যে আদালতে মান হচ্ছে হাইকোর্টের বিচারপতিরা এই বিচার এই আদালতের মানে বিচারপতি। আমি বিস্তারিত না যে শুধু বলবো যে উনি সরাসরি আমাকে বলবেন দেশবাসীকে, যাদের বিচার হচ্ছে তারা কি যুদ্ধ অপরাধী না যুদ্ধ অপরাধী না, যে বাদ পড়েছে তার নামটা দেন, কতজন বাদ পড়েছে, আর আওয়ামী লীগ আমলে বা অমুক আমলে কে কাকে রক্ষা করেছে সেটা বড় কথা না, অজুহাত দেবেন না, সূত্র খুঁজবেন না। যারা বিচার হচ্ছে সেই 7-8 জনের, মানে বাংলাদেশের সবাই জানে এরা চিহ্নিত দালাল। আর জিয়াউর রহমান সাহেব কথা বললেন, জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পরে উনি সেই ব্যক্তি, 12,500 ব্যক্তি তাদের কারাগারে আটক রেখেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হত্যা, খুন, অগ্নিসংযোগ, ধর্ষণ এইসব মামলায়। তার জন্য সেই আমলে 73টা ট্রাইব্যুনাল বাংলাদেশে চালু হয়েছিল, এবং আজকে যে বিএনপি পন্থী উকিল মাহবুব সাহেব উনিও গভর্নমেন্ট প্রসিকিউটর ছিলেন। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সামরিক ফরমান দ্বারা এই আদালতগুলো বন্ধ করে দেয়া হয়। 12,500 হত্যা, খুন, অগ্নিসংযোগ সংযোগের সঙ্গে জড়িত সম্ভাব্য আসামিদেরকে উনি কারাগার থেকে মুক্তি করে দেন। এই হচ্ছে জেনারেল জিয়াউর রহমান। কে কবে মুক্তিযুদ্ধ করেছিল সেটা বড় কথা নয়, এই মুহূর্তে সেই মুক্তিযোদ্ধা স্বৈরাচার হচ্ছে কিনা, অথবা সাম্প্রদায়িক হচ্ছে কিনা সেটাই আজকের বিবেচ্য বিষয়। দ্বিতীয় প্রশ্নের যেটা উনি উত্তর দিলেন, দেখেন হরতাল বাংলাদেশের একটি গণতান্ত্রিক অধিকার এবং 42 বছর যেন পাকিস্তান আমল থেকে গণতান্ত্রিক সংগ্রামে হরতালের এই সংগ্রামের কৌশলটা ব্যবহার করেছি আমরা, আমরাও হরতালে অংশগ্রহণ করেছি, কিন্তু হরতালের 3 দিন আগে 2 দিন আগে দাঁড়ানো গাড়ি কেউ আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়নি, দাঁড়ানো গাড়িতে ঘুমন্ত ড্রাইভারকে কানপাথর দিয়ে কেউ মেরে ফেলেনি, কেউ হরতালের সময় রাষ্ট্রীয় স্থাপনাকে আগুন লাগিয়ে ধ্বংস করে দেয়নি, অথবা কোন নিরীহ পুলিশ দাঁড়িয়ে আছে তার মাথা থেতলে দেয়নি। উনি যুবলীগ এবং ছাত্রলীগের কথা বলেছেন, যুবলীগ ছাত্রলীগের গুলিতে হরতালের দিন কয়জন মারা গিয়েছে আর চোরাগোপ্তা হামলায় টেলিভিশনের ক্যামেরার সামনে কয়জন মারা গিয়েছে সেই তালিকা যদি আপনি নেন, আমি পরিষ্কার হয়ে যাবে যে ডক্টর মঈন খান জাতির সঙ্গে মিথ্যা অসত্য ভাষণ করছেন। যুবলীগ যদি কাউকে বেআইনি ভাবে গুলি করে থাকে তার আমি গ্রেপ্তার দাবি করি এবং আমাদের সরকার তাকে আটক করবে এবং আইনের ব্যবস্থা নিয়ে যাবে, কিন্তু হরতাল আপনি আজকে টানা যে হরতালগুলো হচ্ছে দেখবেন, এই হরতাল হচ্ছে নাশকতা অন্তর্ঘাত। কে বা কারা চলন্ত ট্রেন ভোর রাত্রে ফিস প্লেট খুলে দিয়ে ঘুমন্ত যাত্রীদের মেরে ফেলার চক্রান্ত পাকিস্তানিদের পেতার তারাই করতে পারে? পাকিস্তানিরা নিরস্ত মানুষকে আক্রমণ করেছিল, পাকিস্তানিরাই বিভিন্ন বন্দি লোককে হত্যা করেছিল। সুতরাং আজকে বিএনপি জামাতের ছত্রচ্ছায় যেটা হচ্ছে সেটা একেবারে পরিষ্কার অন্তর্ঘাত, নাশকতা এবং রাষ্ট্রদ্রোহিতা। এরা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যুক্তির রাজনীতিতে আসছে না। মাননীয় প্রধানমন্ত্রী সংলাপের কথা বলেছে, উনি অজুহাত তৈরি করে পিছু হতে যাচ্ছেন। বিএনপি নেত্রী মাননীয় বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া উনি কথা দিয়ে কথা রাখেন না, এটাই উনার চরিত্র।
ধন্যবাদ, ধন্যবাদ হাসানুল হক ইনু। আমাদের আরেকজন অতিথি রয়েছেন আফসান চৌধুরী, তার বক্তব্য শোনার আগে আমি একটু, একজন শ্রোতা অনেকক্ষণ ধরে লাইনে অপেক্ষা করছেন, অনন্ত কুমার নাথ, আপনি কি লাইনে আছেন? অনন্ত কুমার নাথ, আপনি কোথা থেকে বলছেন, কোন জায়গা থেকে?
আমি অনন্ত কুমার নাথ, বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা থেকে বলছি।
আচ্ছা, আপনার কি প্রশ্ন?
আজ বিও বাংলার হেলো ওয়াশিংটনের মাননীয় অতিথিদের কাছে আমার প্রশ্ন নয় অনুরোধ, জনগণ গণতন্ত্র বোঝে না, জনগণ রাজনীতি বোঝে না, জনগণ বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে জানে, আপনারা গণতন্ত্রের নামে মানুষ হত্যা করবেন, দেশকে ভয়াবহ দুর্যোগের মুখোমুখি করবেন, সেটা তো আর সেটাকে গণতন্ত্র বলে চালিয়ে দেবেন সেটা তো জনগণ মানবে না। জনগণ সর্বদলীয় বা নির্দলীয় কিছুই বুঝে না, জনগণ বুঝে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমি মঈন স্যার এবং ইনু স্যারের কাছে প্রশ্ন করতে চাই যে সরকার ও বিরোধী দল কি দেশের স্বার্থে নিজের স্বার্থ দেশের স্বার্থকে নিজের স্বার্থের জন্য বলি দিচ্ছে না? দুটি দলে কি ক্ষমতার জন্য দেশকে ধ্বংসের মুখে নিক্ষেপ করছে না? যদি না করে তবে তার শেষ হয়। এবং মঈন স্যারকে আর একটি জিনিস প্রশ্ন করতে চাচ্ছি, যেটা সেটা হচ্ছে জামাত শিবিরের চাপের কারণে কি তারা সংলাপে আসতে যাচ্ছেন না?
আচ্ছা, ধন্যবাদ অনন্ত কুমার নাথ, অসংখ্য ধন্যবাদ, সিলেট থেকে আপনি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তর আমি ডক্টর মঈন খান আপনার কাছে আসার আগে একটু আফসান চৌধুরীর মতামত জানতে চাই। আফসান চৌধুরী, আপনি তো অনুষ্ঠান শুনছেন, শুরুতেই আকবর হায়দার কিরণ নিউ ইয়র্ক থেকে প্রশ্ন করেছিলেন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে, বিএনপির অবস্থান জানতে চেয়েছিলেন, হরতালের সহিংসতার দায় কার, এই প্রশ্ন তুলেছিলেন এবং তার জবাব দিয়েছেন ডক্টর মঈন খান এবং উত্তর দিয়েছেন হাসানুল হক ইনু। আফসান চৌধুরী, আপনি কি বলবেন?
আমি বলবো যে উনাদের দুজনের কথা শুনে বোঝা যায় যে বাংলাদেশের রাজনীতির প্রধান সংকট হচ্ছে বাংলাদেশের রাজনীতিকরা, এবং এই দুইটা দল যতদিন থাকবে ততদিন বাংলাদেশের অবস্থা উন্নতি হওয়ার সম্ভাবনা কম। ইনারা সারা জীবন ধরে এই ধরনের দল ব্যবহার করে টিকে থাকার যে চেষ্টাগুলো করে যাচ্ছেন এটা আমরা সবসময় শুনেছি, সবসময় দেখেছি। এখন যুদ্ধাপরাধীরা যাদের বিচার হয়েছে তার কি যুদ্ধ অপরাধ করেনি? অবশ্যই, 1971 সালে তারা পাকিস্তানের সঙ্গে ছিল, তারা জামাত ইসলামের সঙ্গে ছিল, বিষয়টা সেটা না, বিষয়টা এর পূর্বেও সুযোগ ছিল কিন্তু তখন তাদের বিচার করা হয়নি, তখন তাদের বিরুদ্ধে কোনো তথ্য সংগ্রহ করা হয়নি। এটা সংকটে হলো 2001 নির্বাচনের পরে যখন বিএনপি আর জামাত ইসলামী মিলে আওয়ামী লীগকে পরাজিত করলো, তারপর থেকে এটা একটা রাজনৈতিক বিষয়। 1991 থেকে 1996 থেকে 2001 পর্যন্ত বিচার হয়নি, এটা আমি মনে করি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তখন কি তারা জামাত ইসলামী ছিল না? তখন কি তারা বিচার বিভাগ করেনি? বিএনপি তো অবশ্যই, জিয়াউর রহমান তো নিশ্চয়ই মুক্তিযোদ্ধা, আমি নিজে মুক্তিযুদ্ধের গবেষণা করছি সারা জীবন ধরে, কিন্তু বিষয় তো তা না। জামাত ইসলামকে গড়ে ঢুকিয়েছে বিএনপি। আওয়ামী লীগের আজকে ইনু ভাই যখন বলছেন তিনি আওয়ামী লীগের সমর্থন হয়ে বলছেন, তিনি নিজে বোধহয় অ্যারেস্ট হয়েছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে, এবং এই সময় আপনি যদি গণকণ্ঠ দেখেন তাহলে তাদের তাদের স্লোগান গুলো দেখবেন, এই সরকারকে উৎখাত করুন, এই সরকারকে উৎখাত করুন, এই স্লোগান পর্যন্ত আছে। বিষয়টা হলো মোটামুটি আমাদের যে কাঠামো আছে রাজনীতির, সেই কাঠামোকে এর বাইরে রাজনীতি সম্ভব না। আমাদের কাঠামোটা যতক্ষণ না পাল্টাচ্ছে, আমি বলছি না যে কাঠামো মানে হচ্ছে সরকার পাল্টে তো, আমি বলছি যে ব্যবস্থার মাধ্যমে একটা দেশের রাজনীতি হয় সেটা পাল্টাচ্ছে, ততদিন পরিবর্তন খুব একটা হবে না। আর এই হরতালকে নিয়ে এত অহংকার করার কি আছে? একটা দেশের যদি গণতান্ত্রিক ব্যবস্থা থাকে, সাংবিধানিক ব্যবস্থা থাকে, তাই কোনোদিন হরতালের প্রয়োজন হয়? পাকিস্তান আমলের পুরো সময়টা 47-71 ছিল সাংবিধানিক ব্যর্থতার সময়, সেই সাংবিধানিক ব্যর্থতার সময়ের জন্য 69-এ হরতাল হয়েছে, এবং তারপরে 42 বছর হয়ে গেছে একটা সাংবিধানিক ব্যবস্থা হতে পারে না, এখনো অহংকার করে মানুষ বলে যে হরতাল করেছে, হরতাল করা গণতান্ত্রিক অধিকার। এইটা হলো বাংলাদেশের রাজনীতিবিদদের কি অবস্থা এবং তাদের ভাবনার চিন্তার প্রকাশের যে অবস্থা সেটার প্রমাণ। বাংলাদেশে রাজনৈতিক কাঠামো নাই, নাই বলে আমরা হরতাল করি, এবং সেখানে ফোন খারাপ করতে না, বিএনপি করে না। আমি এত বছর সাংবাদিকতা করেছি, আমি নিজের চোখে বিএনপি আর আওয়ামী লীগ দুই দলের লোককে, সাধারণ তাদের উপর প্রতিপক্ষকে জবাই করতে দেখেছি, আমি তাদেরকে মারতে দেখেছি। কদিন আগে বিশ্বজিৎকে মারেনি, কদিন আগে বিএসপির লোকরা বাসে আগুন লাগায়নি, তো এই দুটোর মধ্যে পছন্দ করার কি আছে? বাংলাদেশের মানুষ হচ্ছে মূল অপরাধী, বাংলাদেশের মানুষ প্রতি 5 বছর পর পর এই সব লোকদেরকে ভোট দিয়ে আনে, তারপরে কান্নাকাটি করে।
ধন্যবাদ আহসান চৌধুরী। ভয়েস অফ আমেরিকার ফেসবুক ফ্যান পেজে অনেকে মন্তব্য করেছেন, আমি অনন্ত কুমার নাথের প্রশ্নের উত্তরে যাবার আগে একটু একজনের একটি মন্তব্য পড়ে নেই। আকবর হায়দার কিরণ যে কথাটি বলেছেন তারই প্রতিধ্বনি শুনছি। ফেসবুক ফ্যান পেজে লিখেছেন চন্দ্রতারা, লিখেছেন যে এত যে গাড়ি পোড়ানো হচ্ছে, এত যে সম্পদ নষ্ট হচ্ছে, হরতালের সময় প্রাণহানি হচ্ছে, এর দায় কার? একা সরকারের নাকি বিরোধী দলেরও? আর আপনারা বলেন শান্তিপূর্ণ হরতাল পালনের কথা, মিছিল থেকে শুরু হয়ে যায় ভাঙচুর, জ্বালাও পোড়াও, এমনকি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়, এদের নিয়ন্ত্রণ না করার ব্যর্থতার দায় কি বিরোধী দলের নয়? এই প্রশ্নটি করেছেন চন্দ্রতারা। এমদাদুল কাদের নামে একজন, তিনি ফেসবুক ফ্যান পেজে লিখেছেন যে কেউ ক্ষমতা ছাড়লেই সব সমস্যার সমাধান হবে এমনটি বলা যায় না, ক্ষমতায় যারা আসবেন তারা এবং তার দল কতটা সত্যবাদী, দেশকে কতটা ভালোবাসে, দেশের জন্য কতটা ত্যাগ স্বীকার করবে তার উপর অনেক কিছু নির্ভর করে। ডক্টর মঈন খান, আপনার কাছে আরেকবার ফেরত যাচ্ছি, অনন্ত কুমার নাথের প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন, দলীয় রাজনীতির ঊর্ধ্বে কি বিএনপি উঠতে পেরেছে?
দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাজনৈতিক দলগুলো উঠতে পেরেছে কি পারে নাই সেটা বিচার দেশবাসী করবে, এবং নিশ্চয়ই তাদের করা উচিত। কিন্তু তার আগে কিছুক্ষণ আগে মাননীয় মন্ত্রী জনাব ইনু যে কতগুলো কথা বলেছেন সে সম্বন্ধে খুব অল্প সময়ে আমি একটু মতামত দিতে চাই। প্রথমত তিনি বলেছেন আমি প্রশ্নের উত্তর এড়িয়ে গেছি, আমি তাকে অনুরোধ করব আমি যে উত্তরটি দিয়েছিলাম তিনি বাড়িতে গিয়ে সেটা আবার পুনরায় বাজিয়ে শুনেন, তাহলে তিনি বুঝতে পারবেন যে আমি যে দুটি প্রশ্ন প্রথমে করা হয়েছিল তার সরাসরি উত্তর দিয়েছি, কোনো প্রশ্ন আমি এড়িয়ে যাইনি। দ্বিতীয়ত, তিনি অভিযোগ করেছেন আমি নাকি মিথ্যা অসত্য বলেছি, আমি কোনো মিথ্যা অসত্য কথা আমি কখনো বলিনি। মিথ্যা এবং অসত্য কথা যদি বলে থাকেন তাহলে সেটা ইনু সাহেব, কেননা তিনি তার নিজের অতীতকে তিনি ভুলে গিয়েছেন। জনাব আফসান চৌধুরী কিছুটা ইঙ্গিত দিয়েছেন, তো স্পষ্ট ভাষায় বলা দরকার যে 72-75 আওয়ামী লীগ রক্ষী বাহিনী দিয়ে যে অবস্থার সৃষ্টি করেছিল এবং 35,000 মানুষের জীবনহানি ঘটিয়েছিল মুক্তিযোদ্ধা সহ, তখন জনাব ইনু সাহেব কি বলতেন সেই কথাগুলো আজকে আপনার ভয়েস অফ আমেরিকাতে বাজিয়ে শোনান, তাহলে বোঝা যাবে যে কে সত্যি কথা বলছে এবং কে মিথ্যা কথা বলছে। এবং এই সঙ্গে আরো একটি বলা প্রয়োজন, বিচারের প্রশ্ন যখন উঠেছে এবং বিচারের ইতিহাস নিয়ে যখন আপনারা আলোচনা করেছেন, অপরাধীদের প্রথম ক্ষমা কে করেছিল? আজকে 1971 সালে স্বাধীনতার পরপর যদি এই বিচারগুলো করা হতো তাহলে কি আজকে যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো কি উঠত? কেন তখন সেই অপরাধীদের কেন ক্ষমা করে দেওয়া হয়েছিল, কেন পাকিস্তানি সেনাদের সমস্ত অপরাধ ক্ষমা করে তাদের দেশে ফিরে যাওয়ার অনুমতি কেন দেওয়া হয়েছিল, সেই প্রশ্নের উত্তর বাংলাদেশের মানুষ জানতে চায়। এবং তখন কি তারা সেই অপরাধীদের সঙ্গে কোনো যোগ সাজশ করেছিল যে জন্য তাদেরকে ছেড়ে দিতে হয়েছিল? জনাব ইনু সাহেব, আজকে আওয়ামী লীগের সঙ্গে গাঁটছড়া বেঁধে আওয়ামী লীগের পক্ষে অনেক কথা তিনি বলতে পারবেন, কিন্তু তিনি যদি মনে করে থাকেন যে বাংলাদেশের মানুষ তার অতীত ইতিহাস ভুলে গেছে, তাহলে তিনি বিরাট ভুল করছেন।
ধন্যবাদ।
সেই যে প্রশ্নটি এসেছে সে সম্পর্কে আমি বলি, হ্যাঁ, হরতাল আজকে হচ্ছে এবং হরতাল কেন হচ্ছে সেটা আমরা স্পষ্ট ভাষায় বলেছি, ব্যাখ্যা করেছি। বিগত 9 মাস আমরা একদিনও হরতাল দেইনি। আমাদের সরকারের সময় আওয়ামী লীগ হরতাল দিয়েছিল 173 দিন, আর এই বিগত 6 দিনের হরতাল নিয়ে আওয়ামী লীগের 4 বছর 9 মাসে বিএনপি হরতাল দিয়েছে মাত্র 30 দিন। এটা একটা গুণগত পরিবর্তন, এবং বিএনপি জানে যে হরতালের পরিণতি কি, এবং জানে বলেই বিএনপি এই গুণগত পরিবর্তন আনতে সমর্থ হয়েছে। কথায় কথায়, কারণে অকারণে, বিনা কারণে এবং নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য আওয়ামী লীগ যেভাবে হরতাল দিয়ে তারা একটা গণতান্ত্রিক সরকারকে শুধু অচল করে দেয়নি, তারা দেশে অর্থনীতিকে বিধ্বস্ত করে দিতে চেয়েছিল। সেই আওয়ামী লীগের মুখে যদি আজকে কেন হরতাল সেই প্রশ্ন আসে, সেটা ভূতের মুখে রামনামের মতোই শোনায়।
ধন্যবাদ ডক্টর মঈন খান। একটি 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 প্রশ্ন প্রাসঙ্গিকভাবে এসে যায়, সেটি হচ্ছে যে অতীতে আওয়ামী লীগ হরতাল করেছে, 173 দিন হরতাল করেছে, এগুলো তো ঐতিহাসিক সত্য, এগুলো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আজকে বিএনপি যে হরতাল করছে, 3 দিনের লাগাতার হরতাল, এটা আসলে আজকে এই 21 শতকে এসে বাংলাদেশের এই নতুন প্রজন্মের কাছে বিরোধী দলকে কি ধরনের, বিরোধী দলের ভাবমূর্তি কতটা উন্নত করবে বলে আপনি মনে করেন? কারণ আজকের দিনে 3 দিনের হরতাল,
আজকে আপনি যে প্রশ্নটি করেছেন,
জি,
সে প্রশ্নের সঠিক উত্তর যদি আপনি জানতে চান, আপনি আওয়ামী লীগকে একটি প্রশ্ন করুন এবং বুকে হাত দিয়ে তাদেরকে উত্তর দিতে বলুন। আজকে ইনু সাহেব তো আওয়ামী লীগের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন, তিনি যদি সৎ উত্তর দেন তাহলে তিনিও বলতে পারবেন। আজকে যদি আগামী নির্বাচনে এরকম হয় যে আওয়ামী লীগ বিরোধী দলে যায়, তাহলে আপনি যে একবিংশ শতাব্দীর অনেক উদাহরণ দিলেন, সেই একবিংশ শতাব্দীর কথা কি আওয়ামী লীগের মনে থাকবে? তারা কি হরতাল থেকে বিরত হবে? আপনাকে আমি ঐতিহাসিক সত্য আরেকটু মনে করিয়ে দিতে চাই। 1996 থেকে 2001 সালে তখন আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছেন আওয়ামী লীগ আর ভবিষ্যতে কোনোদিন হরতাল করবে না। 2001 থেকে 2006 পর্যন্ত তারা 173 দিন হরতাল করেছে। কাজেই হরতাল কেন হচ্ছে না হচ্ছে, হরতাল কেন দিতে হয়, আমরা 9 মাস হরতাল কেন দেইনি, না দিয়ে ধৈর্য ধারণ করেছি এবং গণতান্ত্রিক সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ রীতিনীতি অনুসরণ করেছি, তাতে আওয়ামী লীগ কোনো রকমের তো ধৈর্য তারা দেখায়নি, তারা উল্টো ঠাট্টা মস্করা করেছে বিএনপি নাকি হরতাল দিতে পারে না। তো সেটাই যদি হয়ে থাকে, সেটাই যদি তাদের বক্তব্য হয়ে থাকে, আজকে 3 দিনের হরতালে তাদের মাথা কেন এত নষ্ট হয়ে গেল? আসলে এই যে আমরা সবসময় কেবলমাত্র নিজের সুবিধাই দেখি। দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে তিনি অত্যন্ত সঠিকভাবে প্রশ্ন করেছেন, আজকে বাংলাদেশের রাজনীতির এই যে অসুস্থ অবস্থা, তার দায় দায়িত্ব জোর করে কেবল বিরোধী দলের উপরে চাপিয়ে দিলে হবে না। বিশ্বজিৎকে কারা মেরেছিল এটা তো টেলিভিশনের ক্যামেরার সামনে, তিনি তো আজকে তথ্যমন্ত্রী জনাব ইনু সাহেব, তিনি কি সেই তার সেই আর্কাইভ তিনি দেখতে পান না, নাকি সেই আর্কাইভ তিনি ডিস্ট্রয় করে দিয়েছেন যাতে আওয়ামী লীগকে বাঁচানো যায়?
ধন্যবাদ ডক্টর মঈন খান। অনেকক্ষণ ধরে টেলিফোনে অপেক্ষা করছেন তোফাজ্জল হোসেন। আমি হাসানুল হক ইনু আপনার কাছে আসার আগে একটু তোফাজ্জল হোসেন অনেকক্ষণ ধরে ফোনে অপেক্ষা করছেন। তোফাজ্জল হোসেন, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি আপনি কোথা থেকে ফোন করছেন?
আমি ফোন করছি উজিরপুর থেকে। উজিরপুর,
এটা কোথায়? আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্নটা করুন। এখানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আছেন, বিএনপির নেতা আব্দুল মঈন খান আছেন এবং সাংবাদিক আফসান চৌধুরী আছেন, তারা শুনছেন।
আমার প্রশ্নটা হলো, বর্তমান যে প্রধানমন্ত্রী, যখন বিএনপি ক্ষমতা ছিল, ওয়ান ইলেভেন আমরা যাহাকে বলি, সেই বর্তমান যে প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন লোগি বইটা নিয়ে নামার জন্য, সেই সময় যে কত মানুষ মারা গেছে তা আপনারা জানেন। বর্তমানে আমাদের যে রাজনৈতিক পরিস্থিতি, এতে আওয়ামী লীগ শুধু বিএনপিকে
আপনার প্রশ্নটি বলুন, আপনার প্রশ্নটি বলুন।
সরকারে ক্ষমতা থাকছে না, আর বিএনপি কেন নির্বাচনে যাচ্ছে? তত্ত্বাবধায়ক জনগণ, জনগণ তাকে ভোট দেবে, সে নির্বাচিত হবে।
মানে আপনার প্রশ্নটা একটু পরিষ্কার করুন, আপনার প্রশ্নটি হচ্ছে আরেকবার বলুন।
আমার প্রশ্নটি হচ্ছে, সরকার কেন তত্ত্বাবধায়কের কাছে ক্ষমতা দিচ্ছে না?
জি।
এবং বিএনপি বা কেন বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাচ্ছে না? ভোট দেবে জনগণ, জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে।
আচ্ছা, তোফাজুল হোসেন অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি প্রথমেই হাসানুল হক ইনু আপনার কাছে আসছি, যে দুটি প্রশ্ন করেছেন তোফাজুল হোসেন। আচ্ছা, তার আগে একবার শ্রোতাদের মনে করিয়ে দেই, আপনারা এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে, প্রচারিত হচ্ছে হ্যালো ওয়াশিংটন। এবং আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে আমাদের সবার উত্তরই সংক্ষিপ্ত হতে হবে, এখন সময় কমে এসছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি তো একসময় আওয়ামী লীগই করেছিল, আজকে তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ বাতিল করেছে। আর বিএনপি একসময় তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতাও করেছিল, আবার সেই বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকার চাইছে। তো তোফাজুল হোসেন, আমাদের এই কথাগুলো কিন্তু দুষ্ট চক্রের মধ্যে পড়ে যাচ্ছে, আমরা ঘুরে ফিরে একই কথা বলছি, সেখান থেকে বের হয়ে আসা খুব প্রয়োজন। খুব সংক্ষেপে আপনি হাসানুল হক ইনু একটু বলবেন যে তত্ত্বাবধায়ক সরকার
একটা ঐতিহাসিক সত্য একটু সঠিক করে দিই। আমাদের মঈন ভাই বলেছেন যে বঙ্গবন্ধু যুদ্ধ অপরাধীদের ক্ষমা করে দিয়েছে, এটা সঠিক কথা নয়। বঙ্গবন্ধু মানে প্রায় 39,000 পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করার জন্য গ্রেপ্তার করেছিল, এবং তার ভিতর থেকে 12,000 কিছু মানে 12,500-এর মতন নির্দিষ্ট অভিযোগে তাদেরকে আটক করেছিল। বঙ্গবন্ধু একটা পর্যায়ে যারা পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করেছিল রাজনৈতিক কারণে, সেই 12,500 বাদ দিয়ে যে 23,000 থাকলো, সেই 23,000 কে রাজনৈতিক ক্ষমা প্রদর্শন করেছিল, যারা কোন অপরাধের সঙ্গে জড়িত না। আর যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল তাদেরকে উনি ক্ষমা প্রদর্শন করেনি। রাষ্ট্রপতির যে প্রজ্ঞাপন এবং নির্দেশ, সেখানে পরিষ্কার লেখা আছে যে অগ্নিসংযোগ, হত্যা, খুন, নারী নির্যাতন, লুট, ফুটপাত, এইসব জড়িত ব্যক্তি বাদ দিয়ে একেবারে সংখ্যা গুণে 23,000-এর উপরে ব্যক্তিকে উনি মাফ করে দিয়েছিলেন। এটা রাজনৈতিক ক্ষমা, অর্থাৎ রাজনৈতিক কারণে পাকিস্তানের পক্ষ নেওয়ার জন্য উনি মাফ করে দিয়েছিলেন। সুতরাং মঈন খান সাহেব এবং বিএনপির নেতারা সবাই এই কথাটা জানে, তারপরেও ইচ্ছা করে মিথ্যা কথা বলেন। দ্বিতীয়ত, বঙ্গবন্ধু যখন মারা গেলেন এবং খন্দকার মুস্তাক এবং জেনারেল জিয়াউর রহমান যখন সামরিক শাসন চাপিয়ে দিলেন, সামরিক শাসনের ফরমান বলে এবং নির্দেশে এই যে 12,500 আটক ব্যক্তি যারা, তাদেরকে জিয়াউর রহমান কারাগার থেকে মুক্ত করলেন। অর্থাৎ যারা হত্যা খুন বিভিন্ন অপরাধে জড়িত 12,500 অপরাধীদের উনি বাংলাদেশের মাটিতে ছেড়ে দিলেন। সুতরাং মঈন খান সাহেব ভবিষ্যতে আশা করব যে ইতিহাসের বিকৃতি করবেন না।
ধন্যবাদ হাসানুল হক ইনু, ধন্যবাদ।
আমরা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে যেটা হয়েছে সেটা আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেনি, সর্বোচ্চ আদালতে দীর্ঘদিন বিচারের পথে পরে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা খারিজ করে দিয়েছে। কিন্তু সেখানে দুটো কথা বলেছে যে যদি রাজনীতিবিদ বা সংসদ চায় তাহলে 2 মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট করতে পারে, তবে শর্ত থাকে যে বিচার বিভাগকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার করতে হবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার যে কাঠামোটা বাতিল হয়ে গিয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির, যিনি অবসর করেছেন, এরকম অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই তত্ত্বাবধায়ক সরকার পরিচালিত হতো, এবং 4টা নির্বাচন সেইভাবেই হয়েছে, আমরা সবাই মিলে করেছি। এই যে বিচারপতিদের বাদ দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরামর্শ দিয়েছেন, যদি রাজনীতিবিদরা চান সেই ক্ষেত্রে, আমরা বারবার যখন বেগম খালেদা জিয়া নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রস্তাব দিয়েছে, আমরা আজকে 2 বছর ধরে উনাকে বিনয়ের সঙ্গে বলেছি যে আপনি দয়া করে এই বিচারপতিদের বাদ দিয়ে নির্দলীয় সরকারের রূপরেখা দিবেন। অবশেষে সেদিন উনি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দেশবাসীর সামনে উনি নির্দলীয় সরকারের রূপরেখা উত্থাপন করেছেন, এবং সেই নির্দলীয় সরকারের রূপরেখা নিয়ে আমরা আলোচনা করার জন্য উনাকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছি। উনি সেই সংলাপ পাশ কাটিয়ে উনি একের পর এক হরতাল দিচ্ছে। এখন উনি বলছেন যে নির্দলীয় সরকার আগে মেনে নিতে হবে, তারপর সংলাপে বসবেন। আমরা বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদলীয় সরকারের কি প্রস্তাব উত্থাপন করেছেন এবং উনি নির্দলীয় সরকারের প্রস্তাব উত্থাপন করেছেন, দুটো প্রস্তাব নিয়েই আমরা সংলাপে খোলামেলা আলোচনা করতে পারি এবং এর বাস্তবতা বিশ্লেষণ করতে পারি। আমি এর গুণাগুণে যাচ্ছি না। যখন বেগম খালেদা জিয়া নির্দলীয় সরকারের প্রস্তাব উত্থাপন করলেন, আমাদের কাছে মনে হয়েছে উনার পরামর্শদাতারা উনাকে ভুল পরামর্শ দিয়েছেন, কারণ উনি 96 সালের উপদেষ্টা পরিষদ, 1 সালের উপদেষ্টা পরিষদ থেকে এই 20 জন থেকে 10 জন বাছাই করতে বলেছেন। আমরা হিসাব করে দেখিয়ে দিয়েছি এই মুহূর্তে 10 জন এখানে নেই, কেউ মারা গিয়েছেন, কেউ অপারগতা, কেউ অসুস্থ। সুতরাং উনি যদি চানও ইচ্ছা করলে আমি 10 জনের উপদেষ্টা পরিষদ করতে পারবো না। উনি আরেকটা কথা বলেছেন যে উভয় পক্ষ মিলে একজন সম্মানিত নাগরিককে উনি প্রধান উপদেষ্টার দায়িত্ব দিতে বলেছেন। 90 সালে যখন হোসেন বাবা দেশাত পদত্যাগ করলেন, তখন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা উভয়ই এই সমস্যার সম্মুখীন হয়েছিল। আমরা দিনের পর দিন আমরা একজন সম্মানিত নাগরিকের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য আমরা চেষ্টা চালিয়েছিলাম। শেখ হাসিনা এবং খালেদা জিয়া তারা একমত হতে পারেননি। তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা একদিকে শূন্যতা, তখন আমরা প্রধান বিচারপতি জাস্টিস শাহাবুদ্দিনের দ্বারস্থ হয়েছিলাম যে আপনি দয়া করে এই বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। উনি একটা শর্ত দিয়েছিলেন, উনি বলেছিলেন আমি দায়িত্ব নিব, যদি দায়িত্ব শেষে আমি আবার প্রধান বিচারপতির চাকরিতে ফেরত যাব। তার জন্য সংবিধান একটা ব্যক্তির জন্য সংশোধন করতে হয় আমাদের, এবং নির্বাচন শেষে উনি তার প্রধান বিচারপতির দায়িত্বে ফেরত যান। আজ থেকে 22 বছর আগে আমরা সম্মানিত একজন নাগরিকে ঐক্যমত্য হতে পারিনি। আজকের রাজনীতির বাস্তবতায় আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম খালেদা জিয়া এবং আমরা একজন সম্মানিত নাগরিকে একমত হতে পারবো না। সুতরাং নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা বেগম খালেদা জিয়াকে বিনয়ের সঙ্গে আহ্বান জানাবো এবং মঈন ভাইকে আপনার নির্দলীয় সরকারের রূপরেখা নিয়ে সংলাপে বসুন এবং বাংলাদেশকে সংঘাত নাশকতার
হাসানুল হকিনু, আপনাকে অনেক ধন্যবাদ। টেলিফোনে অনেকক্ষণ ধরে মালয়েশিয়া থেকে একজন কলার অপেক্ষা করছেন। ডক্টর মঈন খান, আমি আপনার কাছে আসছি। আফসান চৌধুরী, আমি আপনার মতামত শুনতে চাই। মালয়েশিয়া থেকে ফয়েজ আহমেদ, আপনার প্রশ্নটি সংক্ষেপে বলুন।
আমার প্রশ্নটা হচ্ছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, বিএনপি যদি বর্তমান আওয়ামী লীগ যে অবস্থানে আছে এই অবস্থানে থাকতো, তাহলে আওয়ামী লীগ কি নির্বাচনে যেত?
ধন্যবাদ ফয়েজ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আফসান চৌধুরী, আপনার কাছে একটু ফেরত আসি, অনেকক্ষণ ধরে অনেক প্রশ্ন এসেছে এবং
আমি কি একটু বলবো একটা কথা
সংক্ষেপে?
আফসান চৌধুরী এবং সাংবাদিক উনাকে চিনি।
জি,
কথাটা হচ্ছে 75-এর হত্যাকাণ্ডের পরে বাংলাদেশে যখন ইতিহাসের ভাগার থেকে জামাতে ইসলামী এবং সাম্প্রদায়িক জঙ্গিবাদী যুদ্ধ অপরাধীদের রাজনীতির বুকে চাপিয়ে দেওয়া হলো, উনি কি মনে করেন না যে বাংলাদেশে গণতন্ত্রের সঙ্গে জঙ্গিবাদ যায় না, যুদ্ধ অপরাধ যায় না, অবৈধ ক্ষমতা দখল যায় না? এটা কি নিষ্পত্তি করা উচিত নয়? প্রকাশ্য কোন নেতা নেত্রী যদি যুদ্ধ অপরাধীর সঙ্গে গাঁট ছাড়া বাঁধেন, তাহলে তাদের সমালোচনা কেন করবেন? কেন করবেন না? কেন তেঁতুল হুজুরের সঙ্গে ঐক্যবদ্ধ যারা হচ্ছেন তাদেরকে সমালোচনা করবেন না? কেন শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে এক পাল্লায় মাপা হচ্ছে? শেখ হাসিনা তো যুদ্ধ অপরাধীদের পক্ষ নেয়নি, তেঁতুল হুজুরের পক্ষ নেয়নি, জঙ্গিবাদের পক্ষ নেয়নি। সুতরাং এই জায়গাটাই আমি মাননীয় আফসান চৌধুরী ভাইকে বলবো যে আপনারা বাস্তবে রাজনীতির বাস্তবতা এড়িয়ে যাচ্ছেন এবং শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে এক পাল্লায় মাপার কোনো জায়গা নাই। একজন পাকিস্তানের ট্রেনে উঠে পাকিস্তান যাচ্ছেন, আরেকজন বাংলাদেশের ট্রেনে উঠে বাংলাদেশে গণতন্ত্রের পথে যাচ্ছেন।
ধন্যবাদ।
জামাত আর হেফাজতের ট্রেনে উঠে গণতন্ত্রের দিকে যাওয়া যায় না ভাই।
ধন্যবাদ আফসান চৌধুরী। জি বলুন।
আমি ওনার বক্তব্যকে সিরিয়াসলি নিই না, কারণ বাংলাদেশের 42 বছরের রাজনীতিতে কোন রাজনীতি এত সিরিয়াসলি কেউ করেনি। সেগুলো ক্ষমতার জন্য চেষ্টা করেছে একটা অত্যন্ত যে আমাদের দেশের যে রাজনৈতিক কাঠামো একটা সংবিধান করার পরে কোনটা সংশোধনী করতে হয়েছে প্রতিটি ছিল প্রায় মৌলিক সংশোধন এবং 22 বছর পরে বিচার দল একসাথে হওয়ার পরে
আমরা গণতন্ত্রের
এখন পর্যন্ত শিখতে পারিনি কিভাবে তারা ক্ষমতা দখল করবেন বা ক্ষমতা
ক্ষমতার জন্য রাজনীতি সবাই করে না ভাই ক্ষমতার জন্য যুদ্ধ অপরাধীদের বিচার আপনি ক্ষমতার খেলা দেখছেন কেন
শুনেন আপনি আমার কথা শুনেন আপনার অভ্যেস হয়ে গেছে আপনাদের শুনেন যুদ্ধ অপরাধের বিচারের বিপক্ষে কোন মানুষ দাঁড়িয়েছে আমি দেখিনি আপনারা নিজেরা এটাকে একটা ইস্যু মানছে যুদ্ধ অপরাধের বিরুদ্ধে কেন মানুষ জানাবে জিয়াউর রহমান জামাতে ইসলামীকে ঘরে ঢুকিয়েছে এই কথাটা আমরা বলেছি এই কথা আপনারা কখন বলেছেন আপনারা যখন জঙ্গিবাদ করে আওয়ামী লীগের বিরুদ্ধে জঙ্গিবাদ করছিলেন তখন আপনারা এটা ছিল জঙ্গিবাদ ছিল না আপনাদেরকে টেরোরিস্ট বলেছিল লাল ঘোড়া দাবড়াই দিলব এই কথাটা শেখ মুজিব আপনাদের সম্পর্কে বলেছিল অর্থাৎ আপনারা এখন কি করছেন আমার জানারও দরকার নেই আমার বোঝারও দরকার নেই বিষয়টা হচ্ছে আমাদের সংকটটা রাজনৈতিক না আমাদের সংকটটা হচ্ছে কাঠামোগত সেটা বাংলাদেশের যারা রাজনীতি করেন তারা ইচ্ছা করে স্বেচ্ছায় অথবা তাদের ক্ষমতার বাইরে বলে তারা কাঠামোটা ধরতে চেষ্টা করছেন না আমাদের দেশের সংবিধান ভিত্তিক রাজনীতি হচ্ছে না কথায় কথায় আমরা গণ আন্দোলন করার চেষ্টা করছি আমাদের দেশের সেনাবাহিনী ক্ষমতা দখল করে এমনি না আমাদের দেশে করে যখন বিএনপি এবং আওয়ামী লীগ ব্যর্থ হয় যে কারণে আমাদের দেশে 3টা রাজনৈতিক শক্তি তৈরি হয়েছে একটা হচ্ছে বিএনপি একটা হচ্ছে আওয়ামী লীগ আরেকটা হচ্ছে সেনাবাহিনী এখন 3টার বাইরে আমরা কখনোই যেতে পারবো না এই দুজন ব্যর্থ হলে তৃতীয়টা আসে সেটা ব্যর্থ হয় আবার এই দুটোকে বসায় এই প্রক্রিয়াটা একটা কি লজ্জার বিষয় রাজনৈতিকদের জন্য আমরা তো রাজনীতি করি না 42 বছরের মধ্যে তারা করতে পারেনি যদি তাদের আত্মমর্যাদা সম্ভ্রম থাকতো বাংলাদেশের যতগুলো ক্ষমতাবান রাজনৈতিক আছে তারা রিটায়ার করে বলতো আমরা পারিনি মানুষের যেহেতু রাজনৈতিকদের কোনো রিটায়ারমেন্টের বয়স নাই বলেই এগুলোকে সারা জীবন ধরে এটা বোঝা বইতে হবে এবং বাংলাদেশের এই রাজনৈতিকদের মাধ্যমে কোনো ভবিষ্যৎ সম্ভব না একটা সংবিধান তারা করতে পারে না যেটা দুই দল মেনে নেয় চিন্তা করতে পারে আমি বিবিসির রিপোর্টার হিসেবে আমি যখন প্রেসে কোর্টে যেতাম আমি দেখতাম দুই দল এত মজা পাচ্ছে যে আমি একে অসুবিধে ফেলে দিচ্ছি দেখো সংবিধানের এই একটা লাইন দিয়ে আমি ওকে আটকে দিয়েছি দেখো সংবিধানের ওই লাইন দিয়ে আটকে দিয়েছি তো আমাদের সাংবাদিকদের জীবনের অভিজ্ঞতা আমরা ওনাদের ব্যক্তিগত আলাপে আমাদেরকে এক দল সম্পর্কে আরেক দল সম্পর্কে কথা ওনারা বলেননি সারা জীবন বলেছেন বৌ বাকি জীবন বলবেন কিন্তু আমি মনে করি এবং এইটা আমি খুব সাহসের সঙ্গে বলছি ওনারা দেশ প্রেমিক না ওনারা দল প্রেমিক দেশ প্রেমিক বলতে কাঠামো যদি ওনারা পাঠাতে পারতেন তাহলে হতো
ধন্যবাদ আফসান চৌধুরী ধন্যবাদ
এবং সুশীল সমাজ যদি এইভাবে কথা বলেন তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার
না এখন এখন জনগণের
নিজেরা তো দেশ চালাতে পারেন না
আচ্ছা ঠিক আছে আমি আমি
না থাকা ভালো
আমি 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 আমার অতিথি তিনজনের প্রতি
জনগণের প্রতি আস্থা নাই জনগণ ভোট দিয়ে কাঁদে
আচ্ছা
জনের উক্তি জনগণের প্রতি অসম্মান
আচ্ছা এটা এটা ওনার মতামত এটা ওনার ব্যক্তিগত মতামত এবং আফসান চৌধুরী তার ব্যক্তিগত মতামত দিতে পারে
হ্যাঁ
আচ্ছা আমি এখন একটু আপনাকে বলার সুযোগ দেব আমি এই মুহূর্তে আমি আমাদের আরেকজন অতিথি যোগ দিয়েছেন অনুষ্ঠানে মাহবুবুল মোকাদ্দেম আকাশ ঢাকা ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক মাহবুবুল মোকাদ্দেম আকাশ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনি আপনি আমাদের আফসান চৌধুরীর বক্তব্য একটু আগেই শুনলেন আপনি কি এর সাথে কিছু যোগ করতে চান
আমি যেটা বলতে চাই যে যাই মতভেদতা হোক না কেন আলটিমেটলি এটার সমাধান হচ্ছে জনগণের ইচ্ছা সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ার কাছেই আমাকে ফিরে যেতে হবে এবং জনগণের ইচ্ছাটা আমাদের জানতে হবে এখন দুই পক্ষের মধ্যে যেই সব ব্যর্থতার কথা যেসব দুর্বলতার কথা আফরান চৌধুরী বললেন, এগুলো আমরা জানি এবং এগুলো আমিও স্বীকার করি কিছুটা, যে এই দুই রাজনৈতিক দল, এক দল হয়তো ক্ষমতায় থাকার জন্য মরিয়া, আরেক দল হয়তো ক্ষমতা দখল করার জন্য মরিয়া, এবং তার কারণে দুই দলের মধ্যে যুদ্ধ হচ্ছে এবং জনগণ রক্ষাগ্রহের মতো প্রাণ দিচ্ছে। কিন্তু সমাধানটা হলো এই জায়গাতেই যে যাই হোক না কেন দুই দলকেই এটা মেনে নিতে হবে যে দেশের সার্বভৌম মালিক জনগণ, সুতরাং তাদের যার যার ইস্তেহার নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, এবং জনগণ যদি এক দলকে সমর্থন করে তাহলে তার কর্তৃত্বে সংবিধান সংশোধন বা সংবিধান রেখে বা যেটুক গণতান্ত্রিক ভাবে পারমিসিবল সেটুক করে এবং জনগণের ইচ্ছাটাকে প্রতিফলন ঘটিয়ে সামনে এগোতে হবে।
মাহবুবুল মোকাদ্দেম আকাশ, আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনি বিষয়টি যেরকম সহজভাবে ব্যাখ্যা করলেন, কিন্তু বাস্তবে তো এই সহজ সমাধানটি করা যাচ্ছে না, তো বাস্তবোচিত রিয়েলিস্টিক সমাধান আপনার কাছে কি মনে হয়? কারণ এই সমাধান,
রিয়েলিস্টিক সমাধান হচ্ছে দুই দলকে বুঝতে হবে যে তারা যদি সমাধানে না পৌঁছায় তাহলে উভয়ের নাক কাটা যাবে এবং সামরিক শক্তি ক্ষমতায় আসবে। সুতরাং উভয়ের নাক কেটে সামরিক শক্তিকে ক্ষমতায় আনতে না পাওয়ার যে ইন্টারেস্ট, কমন ইন্টারেস্ট ওনাদের আছে সেইটাকে গুরুত্ব দিতে হবে। সেকেন্ডলি মূল ব্যাপারটা হচ্ছে একটা অগণতান্ত্রিক শক্তি, একটা ফ্যাসিস্ট শক্তি আছে যে উভয়কে ব্যবহার করছে, যেমন জামাত ইসলাম জাতীয় শক্তি যেগুলো, ইসলামী হেফাজতি শক্তিগুলো যেগুলো একত্রিত হয়ে এখন বিএনপির ঘাড়ে ভর করে একটা বিএনপিকে বলতে চেষ্টা করছে যে কোনো আপোষে যেও না, কোনো মীমাংসায় যেও না। বিএনপিকে এটা বুঝতে হবে যে এই শক্তির উত্তরাধিকার কিন্তু সে নয়, এই শক্তি সম্পূর্ণ আলাদা একটা শক্তি এবং জিয়াউর রহমান তো মুক্তিযুদ্ধের পক্ষেই একটা শক্তি হিসাবে একসময় ছিল, এবং রাজনৈতিক সংকীর্ণতার কারণে এবং আওয়ামী লীগ বিরোধিতার কারণে ওই শক্তিকে ব্যবহার করেছে বিএনপি এবং এখনো সেটা ব্যবহার করছে, এবং তার ফলেই ওই শক্তির যে টেন্ডেন্সি অরাজ মানে রাজপথে মীমাংসা করার যে ইচ্ছা সেইটা বিএনপির ঘাড়ে চেপে বসেছে। না হলে আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে গেলে বিএনপি লাভ বই ক্ষতি হবে না। আর আওয়ামী লীগকে বুঝতে হবে যে একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকার চেষ্টা সে করতে পারে, সফলও হতে পারে, কিন্তু সেটা এক দু বছরের বেশি স্থায়ী হয় না, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, এবং এই জিনিসগুলো বোঝার প্রক্রিয়ায় আছে দুই দলের মধ্যেই কর্মীরা। তারা যদি তাদের দুই নেত্রীর উপর যথেষ্ট চাপ সৃষ্টি করতে পারে তাহলে একটা সমাধান হবে।
মাহবুবুল মোকাদ্দেম আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর মঈন খান আপনার কাছে আসছি, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে আসছে। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আপনারা এই অনুষ্ঠান শুনছেন, আমাদের এখান থেকে হ্যালো ওয়াশিংটন প্রচারিত হচ্ছে। আমাদের আরও কয়েকজন শ্রোতা তারা ফেসবুকে কমেন্ট করেছেন, একটু সংক্ষেপে পড়ে তারপরে আমি আবার আপনাদের কাছে প্রত্যেকের কাছেই আসছি। একজন রাসেল শিকদার তিনি লিখেছেন, বিরোধী দল যদি দেশপ্রেমিকের প্রমাণ দিতে চায় তাহলে অবশ্যই সহিষ্ণুতার হরতাল ছেড়ে আলোচনায় বসতে হবে। প্রধানমন্ত্রী যখন ফোন করলেন তখনও কিন্তু খালেদা জিয়া হরতাল থেকে নড়েননি, এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এবং আরেকজন আমাদের শ্রোতা তিনি ফেসবুকে লিখেছেন, আরিফুর রহমান, হরতাল ছাড়া অন্য কোনোভাবে কথা শোনানোর মতো সভ্য কি আমরা এখনো হতে পেরেছি? মনোজিৎ বসাক তিনি ফেসবুকে কমেন্ট করেছেন, হরতাল কোনো সমস্যার সমাধান করে না, বরং জটিলতা বাড়ায়। আমি ফেরত আসছি ডক্টর মঈন খানের কাছে, আপনার হাতে আর এক মিনিট সময় আছে, তার মধ্যে এক মিনিটও আসলে সময় নেই, 30 সেকেন্ড, আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে।
এক মিনিট হলে হবে না, আমি কারো কথার মাঝখানে কথা বলি না, এখন আমাকে সময় দিতে হবে।
আমাদের অধিবেশন শেষ হয়ে যাবে, আমাদের তো
অধিবেশন শেষ হওয়ার সময়ের হিসাবটা আপনার আগেই করা উচিত ছিল। যাই হোক, দেখুন ফেসবুকের যে কথা বলেছেন, ফেসবুকে যিনি বলেছেন তিনি কিন্তু তার প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়ে দিয়েছেন। তিনি নিজেই বলেছেন যে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীকে ফোন করেছিলেন হরতাল প্রত্যাহারের জন্য। তিনি তার কথা থেকে এটা অত্যন্ত স্পষ্ট যে তিনি সংলাপের জন্য ফোন করেননি, কেননা সংলাপের বিষয়টি তার ফোনে কোনো গুরুত্ব পায়নি। তিনি বারবার রিপিট করেছেন যে হরতালটি আপনি প্রত্যাহার করুন, কাজেই সেই ফেসবুক যিনি লিখেছেন তার উত্তর তিনি পেয়ে গেছেন। এখানে জনাব হাসানুল হক ইনুর যে বক্তব্য সে সম্বন্ধে একটু কিছু বলা দরকার। তিনি ইতিহাস বিকৃতির কথা তুলেছেন, ইতিহাস বিকৃতি করেছেন তিনি। আমি তার ছোট্ট দুটি উদাহরণ দেব। প্রথম, তিনি ইতিহাস বর্ণনা করেছেন।
ডক্টর মঈন খান, আমি আপনার কাছে ক্ষমা চাইছি।
রায়ের প্রথম যে রায় দেওয়া হয়েছিল সামারি, সেখানে স্পষ্ট ভাষায় বলা ছিল যে আগামী দুটো নির্বাচন
জি ডক্টর মঈন খান, ডক্টর মঈন খান আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে। আমাদের যে সংবাদ পাঠক সরকার কবিরউদ্দিন, তিনি অপেক্ষা করছেন। ডক্টর মঈন খান আপনাকে অসংখ্য ধন্যবাদ, হাসানুল হক ইনু আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমরা ভবিষ্যতে আবার এই বিষয় নিয়ে আলোচনা করব। আফসান চৌধুরী আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ মাহবুবুল মোকাদ্দেম আকাশ আপনাদের সবাইকে। শ্রোতাদের কাছ থেকে বিদায় চাইছি, আমি হাসানুল হক।